ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
জয়পুরহাট জেলায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ফের পশ্চিমবঙ্গে বিনিয়োগের বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লন্ডন থেকে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিশ্বব্যাপী নারী সংসদ সদস্যরা ব্যাপক ভিত্তিক যৌন হয়রানি এমনকি সহিংসতার শিকার হচ্ছেন।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সাইবার নিরাপত্তা ও সংবাদ মাধ্যমের প্রভাব। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সেলিম হোসেন। আফগানিস্তানের ঘোর প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী সমর্থিত বাহিনী মঙ্গলবার রাতে অন্তত 30 জন অসামরিক লোককে অপহরণ করবার পর হত্যা করেছে। শিয়া হাজারা অধ্যুষিত ওই পর্বত অঞ্চলে ইসলামিক স্টেটের এটি প্রথম অভিযান। এতদিন পূর্ব নানগার প্রদেশে পাকিস্তানের সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় সীমাবদ্ধ ছিল তাদের কর্মকাণ্ড। প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল হাই খাতিবি ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, দায়েশ সন্ত্রাসীদের হাতে যারা অপহৃত হয়েছেন তারা পাহাড়ের বিভিন্ন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে আফগান বাহিনী অপহৃতদের উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করবার দাবি জানিয়েছে আফগান সরকারের কাছে। একে জঘন্য একটি অপরাধ বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমালিয়ার বড় শহর পুন্টল্যান্ডের দখল নিয়েছে ইসলামিক স্টেট সমর্থিত জঙ্গিরা। স্থানীয় অধিবাসীরা জানান, জঙ্গিরা বুধবার বোসাসো শহরের 90 মাইল পূর্বে কান্দালা হয়ে পুন্টল্যান্ডে আসে কোনো প্রকার বাধা ছাড়াই। পুন্টল্যান্ডের প্রশাসনিক বিভাগের কর্মীরা শহর ছেড়ে নিরাপদে চলে গেছেন। শহরের চেয়ারম্যান জামা মোহাম্মেদ মুমিন ভয়েস অব আমেরিকার সোমালিয়া সার্ভিসকে নিশ্চিত করেছেন, শহরটি দায়েশের দখলে চলে গেছে। শহরের এক অধিবাসী বলেন, অন্তত 60 জন যোদ্ধা শহরে প্রবেশ করে পুলিশ স্টেশন এবং অপর এক ভবনের উপর তাদের পতাকা উড়ায়। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের সিরিয়া নীতির কারণে আরেকটি বিশ্বযুদ্ধ ঘটতে পারে। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের উচিত শুধুমাত্র আইসিসের উপরে ফোকাস করা, সিরিয়া নয়। হিলারি ক্লিনটনের কথা শুনলে আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে হবে। ক্লিনটনের প্রচারণা দলের পক্ষ থেকে ট্রাম্পের সমালোচনা করে বলা হয়, তাকে সমর্থন দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি চান বাশার আল আসাদও সিরিয়ার ক্ষমতায় থাকুক। ক্লিনটনের মুখপাত্র জেসি লেরিচ বলেন, ট্রাম্প পুতিনেরই মুখপাত্রের মতো কথা বলছেন, আমেরিকানদের ভীতি নিয়ে খেলা করছেন তিনি, আইসিসকে পরাস্ত করতে তার পরিকল্পনা পরিষ্কার করে বলছেন না তিনি। ট্রাম্প বলেন, গণমাধ্যম জরিপ করে ক্লিনটনকে ওপরে দেখানো হচ্ছে, তাকে সহায়তা করছে না গণমাধ্যম। তিনি নির্বাচন পদ্ধতির কারচুপির অভিযোগও করেন। ইসলামিক স্টেটের কাছ থেকে ইরাকের উত্তরের শহর মসুলের দখল পুনঃপ্রতিষ্ঠার লড়াই শুরু থেকে এ পর্যন্ত শহরের 10,000-এরও বেশি মানুষ ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়েছেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এক বিবৃতিতে বলেছে, সপ্তাহখানেক আগে ইরাকি বাহিনী, কুর্দি যোদ্ধা, সুন্নি এবং শিয়া যোদ্ধারা মিলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সমন্বিত যুদ্ধ শুরু করে ওই শহরের পুনর্দখল করার জন্য। গত সপ্তাহে জাতিসংঘ হুঁশিয়ার করে দিয়ে বলে, যুদ্ধ শেষ হওয়া নাগাদ প্রায় 2 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জয়পুরহাট জেলায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। এ নিয়ে গত 4 দিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হলেন 4 জন। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বুধবার ভোরে জয়পুরহাটের দাদরা দান্তি গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে বলে জানিয়ে র‍্যাবের তরফে দাবি করা হয়, ফাঁসির আসামি সাফিনুল ইসলাম এই ঘটনায় নিহত হয়েছেন। র‍্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে তারা একটি পিস্তল ও 3টি গুলি উদ্ধার করেছে। দেশের অন্যতম মানবাধিকার সংস্থা আইন ও সালিশি কেন্দ্রের দেওয়া তথ্য মতে, 2016 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে অথবা ক্রস ফায়ারে অথবা নির্যাতন শিকার হয়ে সারা দেশে অন্তত 129 জন নিহত হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
90 জেএমবির আমির কে ছিলেন এবং তাবেলা সিজার হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা থাকা না থাকা নিয়ে পুলিশ এবং র‍্যাবের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। আর এ নিয়েই আমির খসরু জানাচ্ছেন ঢাকা থেকে।
র্যাবের প্রধান বেনেজির আহমদ 21 অক্টোবর এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, আসলে র্যাবের অভিযানে নিহত সরওয়ার জাহানি 90 জেএমবির আমির ছিলেন। তিনি আরো দাবি করেছিলেন যে তাবেলাসিদের হত্যাকাণ্ডে 90 জেএমবি জড়িত। তবে পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বুধবার র্যাবের ওই বক্তব্যকে নাকচ করে দিয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইতালীয় নাগরিক তাবেলাসিদের হত্যাকাণ্ডে 90 জেএমবির কোন সম্পৃক্ততা নেই। তিনি আরো দাবি করেন যে একজন বিএনপি নেতা সহ 7 জনকে আসামি করে যে অভিযোগপত্র বা চার্জশিট দেওয়া হয়েছে তা যথাযথ। এছাড়া পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের প্রধান আরো দাবি করেছেন যে নিহত সরওয়ার জাহান 90 জেএমবির আমির ছিলেন না। সরওয়ার জাহান 90 জেএমবির একজন তৃতীয় সারির নেতা এবং সংগঠক ছিলেন। তবে পুলিশের ওই বক্তব্য সম্পর্কে র্যাব নতুন কোন বক্তব্য দেয়নি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে সুসম্পর্কের কারণে অন্য কোনো বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বার সম্ভাবনা নেই। ঢাকা থেকে জহুরুল আলম জানাচ্ছেন।
বুধবার ঢাকায় এক সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশকে একটি অগ্রসরমান অর্থনীতির দেশ বলে আখ্যায়িত করে তিনি বলেন, তাই এদেশের উন্নয়নের ধারাকে আরো ত্বরান্বিত করতে প্রতিবেশী ও অন্যান্য বন্ধু রাষ্ট্রসমূহের সাথে সম্পর্ক আরো জোরদার করতে হবে। বিনিয়োগ নির্ভর বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে যোগাযোগ ব্যবস্থা, তথ্য প্রযুক্তি এবং কাদের দক্ষতার আরো উন্নয়ন ঘটাতে হবে বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এজন্য বাংলাদেশকে বহুপাক্ষিক যোগাযোগ বাড়াতে হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত ব্যবসার পরিবেশ সূচকে 190টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দুধাপ এগিয়ে 178 থেকে 176 নম্বরে উঠে এসেছে। তবে প্রধান সূচকে বাংলাদেশের অবস্থান পিছিয়েছে। ঢাকা থেকে আমির খসরুর একটি রিপোর্ট।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসা পরিবেশ সূচকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে, আর মোট 10টি সূচকের মধ্যে উল্লেখযোগ্য সূচকে বাংলাদেশের অবস্থান পিছিয়েছে। যেমন নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে অবস্থান 7 ধাপ নিচে নেমেছে বাংলাদেশের ক্ষেত্রে। চুক্তি প্রতিপালন ক্ষেত্রে অবস্থান 189তম স্থানে, আর নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ার সূচকে বাংলাদেশের অবস্থান 187টি রয়ে গেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপও বাংলাদেশের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের লিঙ্গ সমতা বিষয়ক এক রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে এগিয়ে রয়েছে। বিশ্বের 144টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 72 নম্বরে। তবে শ্রমশক্তিতে অংশগ্রহণ এবং অর্জিত আয়ের ক্ষেত্রে নারী পুরুষের অসমতা আগের তুলনায় বেড়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নে বণিকমহলকে আবারও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।
বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য অভিজাত হোটেল চেইন JW ম্যারিয়ট হোটেল অ্যান্ড রিসর্ট কলকাতায় এই প্রথম EM বাইপাসের ধারে তৈরি হয়েছে সেই হোটেল। কর্তৃপক্ষের দাবি, বিনিয়োগ হয়েছে 1200 কোটি টাকা, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হয়েছে 800 মানুষের। এই হোটেলের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় বিনিয়োগের পরিবেশ আছে বলেই নতুন নতুন প্রকল্প হচ্ছে, রাজ্য এখন পর্যটনের নতুন ঠিকানা। পাশাপাশি পশ্চিমবঙ্গকে উত্তর পূর্ব ভারতের গেটওয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রীর দাবি, বাংলায় বিনিয়োগ মানেই নেপাল, ভুটান, বাংলাদেশ, থাইল্যান্ড, সিঙ্গাপুরের বাজার পাওয়া। অনুষ্ঠানে ফের শিল্প মহলকে সেই বিনিয়োগেরই আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদ্য প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী নারী সংসদ সদস্যরা ব্যাপক ভিত্তিক যৌন হয়রানি এমনকি সহিংসতার শিকার হচ্ছেন। লন্ডন থেকে এ নিয়ে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট শুনুন।
জেনেভায় অনুষ্ঠেয় IPO-র বার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রকাশিত এ সমীক্ষায় বলা হয়েছে, যদিও মাত্র 55 জন নারী সংসদ সদস্য এতে অংশ নিয়েছেন, কিন্তু তারা বিশ্বের বিস্তৃত অঞ্চলের প্রতিনিধিত্ব করেন। শতকরা 80%-এর বেশি নারী সংসদ দাবি করেছেন তারা কোনো না কোনো মাত্রায় শারীরিক বা যৌন হয়রানি বা সহিংসতার কবলে পড়েছেন। একজন ইউরোপীয় নারী সংসদ বলেছেন, তিনি মাত্র 4 দিনের ব্যবধানে টুইটারে 500-এরও বেশি ধর্ষণের হুমকি পেয়েছেন। আরেকজন এশীয় MP বলেছেন, তিনি তার ছেলের জীবনের প্রতিও হুমকি পেয়েছেন। শতকরা 65.5% বা সংসদ বলেছেন তারা যৌন আক্রমণাত্মক ভাষায় উপহাসের সম্মুখীন হয়েছেন। IPO-র প্রধান মার্টিন চাং মন্তব্য করেছেন, নারীদের প্রতি অশোভন উক্তি ও আচরণ করা থেকে অভিজাত পুরুষ সাংসদরাও কোনো ব্যতিক্রম নন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সাইবার নিরাপত্তা ও সংবাদ মাধ্যমের প্রভাব। সঞ্চালন করছেন শিগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ সাবরিনা। শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সাইবার নিরাপত্তা ও সংবাদ মাধ্যমের প্রভাব। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর মেহনাজ মোমেন, তিনি টেক্সাস A&M আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের দ্বিতীয় বিশিষ্ট অতিথি হচ্ছেন ডক্টর শফিকুর রহমান, তিনি সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস প্রোগ্রামের পরিচালক ও সমন্বয়ক। ডক্টর শফিকুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন ডক্টর মনসুর হাসিব, তিনি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুলে সাইবার সিকিউরিটি টেকনোলজি প্রোগ্রাম চেয়ার। ডক্টর মনসুর হাসিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে।
আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক, ইতিমধ্যে অনেকে কল করছেন।
জি, আমি অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব আলম বলছিলাম।
হ্যাঁ বলুন।
সাইবার হ্যাকিং এ মিডিয়ার ভূমিকা কি, এই বিষয়ে আমি আসলে জানতে চাচ্ছিলাম বিষয়টা কি করা যায়। সারা দুনিয়াতে হ্যাকাররা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হ্যাকিং করে, যেমন ইলেকশনের সময় এখন আমেরিকার US ইলেকশনে হিলারি ক্লিনটনের ওখানে তার সাইবার হ্যাকিং হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান এরকম সাইবার হ্যাকিং করে। এক্ষেত্রে মিডিয়া কি ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আমরা আপনাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম।
অনেক ধন্যবাদ। মাহবুব আলম নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন যে সাইবার হ্যাকিং কিভাবে প্রতিরোধ করা যায়, আর তার আর একটা প্রশ্ন হচ্ছে মিডিয়ার ভূমিকা কি। তো আমি প্রথমেই যাব ডক্টর মনসুর হাসিবের কাছে। সাইবার হ্যাকিং কিভাবে প্রতিরোধ করা যায়, এ সম্পর্কে যদি আপনি কিছু বলেন।
নিশ্চয়ই, সাইবার হ্যাকিং এর প্রতিরোধ করার অনেক রকম উপায় আছে, এবং এটা তো একটা ডিসিপ্লিন। আপনার ওই সিস্টেম শুধু তৈরি করে বসে থাকলে তো হবে না, সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি আপনাকে মনিটর করতে হবে এবং সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি ইম্প্রুভ করতে হবে। হয় কি, অনেকেই করে কি, একটা সিস্টেম তৈরি করে বাস রেখে দেয়। আপনি যদি সিস্টেমটা ক্রমাগত ওটার উন্নতি না করেন, সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি অবসোলিট হয়ে যাচ্ছে, এবং যখন সিস্টেমটা অবসোলিট হয়ে যাচ্ছে তখন অন্যান্যরা আপনাকে নানানভাবে আক্রমণ করতে পারে, ওরা নানানভাবে চেষ্টা করতে থাকবে। সো সবচেয়ে বড় জিনিস হলো আপনার সাইবার সিকিউরিটির উপরে, যে সেটা হলো যে ক্রমাগত উন্নয়ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে মিডিয়ার কি রোল থাকতে পারে এখানে। তো মিডিয়ার রোল হলো যে এই জিনিসটাকে ভালো করে তুলে ধরা, কারণ অনেকেই কিন্তু এই ব্যাপারে ভাবছে কি যে সাইবার সিকিউরিটি সম্পূর্ণ নির্ভর করছে টেকনোলজির উপরে, কিন্তু টেকনোলজি হলো একটা অংশ, এর মধ্যে কিন্তু মানুষের এবং অনেকখানি মানে রোল আছে, কারণ টেকনোলজি কিন্তু অটোমেটিক উন্নয়ন করে না। ইনোভেশন বা উন্নয়ন এটা কিন্তু একমাত্র মানুষই করতে পারে। আমাদের যে ব্রেন, এটার যে ইনোভেশনের ক্যাপাসিটি, এইটা আমরা ব্যবহার করি। অনেক নানান সংস্থাতে হয়েছে কি যে তারা কোয়ালিফাইড লোকদেরকে হায়ার করছে না এবং করেনি, এবং তাদের অনেক সময় সেভাবে মানে কোয়ালিফাইড লোককে আপনারা হায়ার করতে গেলে সেভাবে আপনাকে স্যালারিও দিতে হবে, কিন্তু অনেক সময় তারা সেরকম স্যালারি দেয় না। তো এই জন্য ঠিক মতো লোক পাওয়া যায় না যেটা স্ট্র্যাটেজি যারা তৈরি করতে পারে।
অনেক ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান।
সুন্দর প্রশ্ন করেছেন মাহবুব আলম সাহেব। আমরা জানি এই অক্টোবর মাস হচ্ছে সাইবার সিকিউরিটি মান্থ, এবং সাইবার সিকিউরিটি যেমন ডক্টর মনসুর হাসিব বললেন যে মিডিয়ার অত্যন্ত ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে, খুবই সত্যি কথা। এখন মিডিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা কি ট্রেডিশনাল মিডিয়া হবে নাকি নতুন মিডিয়া হবে নাকি আলট্রা মডার্ন যেটা আরও ভবিষ্যতে আসতে যাচ্ছে সেই ধরনের মিডিয়া হবে? তারপরে কোন মিডিয়ায় কতটুকু অ্যাক্সেসেবল, কারা কতটুকু, কোন বয়সী লোকরা, কোন দেশের, কোন ভাষার? কারণ এখন সাইবার সিকিউরিটি একটা ইন্টারন্যাশনাল, একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া থেকে হিলারি ক্লিনটনের ডেমোক্রেটিক পার্টির ইনভাইট করছে, চায়নার থেকে ঢাকায় কিছু করছে, ঢাকার থেকে লন্ডনে কিছু করছে, সারা পৃথিবীতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে এই অ্যাওয়ারনেসটা যদি ভালোভাবে তৈরি করা না হয়, উনি যেটা বলেছেন হাসিফ সাহেব যে এমপ্লয়মেন্ট ঠিকমতো হায়ার করা হচ্ছে না, টেকনোলজি সেভাবে মানে টেকনিক্যাল পিপলকে ব্যবহার করা হচ্ছে না, খুব সত্যি কথা। কিন্তু ওই পরিবেশে যে সাফিসিয়েন্ট লোক রয়েছে কি না, এখন টেকনোলজির ভূমিকা যেটা আমরা দেখছি যে এত এক্সটেন্সিভ হয়ে গেছে, সাধারণ প্রতিটি মানুষের, সে টাঙ্গাইলের গ্রাম হোক আর বুরুন্ডির একটা ছোট জায়গা হোক বা সাইবেরিয়ার একটা জায়গা হোক, প্রত্যেকই যারা একটু অ্যাক্সেস করতে পারে, একটু ভাষা বুঝতে পারে, তারাই এই 5-7-10 বছর বয়সের ছেলেরাও বা মেয়েরাও সবাই ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছে। এখন সেই ইনফরমেশনটাকে পেয়ে তারা কিভাবে ব্যবহার করছে, কোথায় ব্যবহার করছে, এর যে অ্যাওয়ারনেসটা, এটা আমাদের খুব ভালোভাবে সারা পৃথিবীতে, বাংলাদেশে তো নেই, আমেরিকাও অনেক চেষ্টা করছে এবং সাইবার সিকিউরিটি মান্থ হিসেবে এটা ডিক্লেয়ার করে তারা বিভিন্ন রকম অ্যাক্টিভ রোল প্লে করছে বলে আমরা দেখতে।
আপনি তাহলে বলছেন যে গণমাধ্যমের এখানে বেশ বড় একটা ভূমিকা রয়েছে,
অত্যন্ত বড় রকমের ভূমিকা রয়েছে।
ডক্টর মেহনাজ মোমেন, আপনি কি বলেন?
আমার কাছে মনে হয় যে গণমাধ্যমের যে ভূমিকাটা সেটা একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। আপনি যদি উদাহরণ হিসেবে দেখেন এই এখন এই ইলেকশন সিজনে এই উইকিলিকে হিলারি ক্লিনটনের ইমেইল নিয়ে ইমেইল যেগুলো আপনারা আমরা জানতে পেরেছি সেগুলোকে মিডিয়া কিভাবে করে ডিল করছে সেটা একটা ভালো উদাহরণ। এবং এই এইবার এই ইলেকশন সিজনটা যেহেতু একটু ব্যতিক্রম, এখানে অনেক বেশি সেন্সেশনাল স্টোরি আছে। হিলারি ক্লিনটনের প্রতিপক্ষ এত সেন্সেশনাল স্টোরির জন্ম দিচ্ছেন যে উইকিলিকের প্রতি আপনার কি বলবো মানে মনোযোগ অনেক অনেক কম পড়েছে। কিন্তু উইকিলিকে কিন্তু অনেক অনেক জিনিস এরকম রিভিলড হয়েছে যেগুলো অন্য ইলেকশন সিজনে হিলারি ক্লিনটনের জন্য ভীষণ রকমের কঠিন বাধার সৃষ্টি হতে পারত। এখানে বাধা যে সৃষ্টি হয়নি তার কিন্তু একটা পুরো ভূমিকা রেখেছে, কারণ গণমাধ্যম এটাকে ঠিক এভাবে করে আপনার এটার প্রতি মনোযোগ দেয়নি। কাজে গণমাধ্যমের ভূমিকাটা অনেক সময় আপনার রাজনৈতিক থাকে। তো এই ব্যাপারটা আর কি আমাদেরকে অবগত হতে হবে। আর গণমাধ্যমকে আমার কাছে মনে হয় যে অনেক বেশি স্বচ্ছ হতে হবে, যে কোনো ধরনের ইনফরমেশন যখন আপনার অ্যাভেলেবল হয় সেটা সত্যি কিনা সেই জিনিসটা যাচাই করতে হবে, এবং সেটার আপনার ইম্প্যাক্টটা যাই হোক না কেন তাদের কিন্তু ভূমিকা মানুষকে এই ইনফরমেশনটা জানিয়ে দেওয়া। কিন্তু অনেক সময় মানে বিভিন্ন কারণে সব ধরনের ইনফরমেশনের প্রতি সমান মনোযোগ থাকে না।
অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে আরেকটা কল এসছে। হ্যালো, ও আচ্ছেন, লাইনটা বোধহয় কেটে গেছে। আমরা অন্য আরেকটা প্রশ্ন নেব। হ্যালো
হ্যালো, আমি নূপুর চৌধুরী বলছিলাম নিউ ইয়র্ক থেকে। আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে এখন গোটা বিশ্বে আলোচনায় এটি চলে এসেছে, সেই সাথে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় আমরা দেখছি যে চীন অথবা রাশিয়া এই ধরনের কাজের সাথে যুক্ত আছে। তো আমার প্রশ্নটি হচ্ছে যুক্তরাষ্ট্র এই গোটা বিশ্বে এখন যে অবস্থানে, সেই অবস্থানে কি চীন এবং রাশিয়ার চেয়ে পিছিয়ে আছে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে, এটি আমি জানতে চাচ্ছিলাম।
অনেক ধন্যবাদ নূপুর চৌধুরী প্রশ্ন করার জন্য। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি চীন ও রাশিয়া থেকে পিছিয়ে আছে, এটা হচ্ছে প্রশ্ন। ডক্টর হাসিব, আপনার কাছে আগে যাচ্ছি, কি মনে হয় আপনার?
থ্যাংক ইউ নূপুর চৌধুরী এই প্রশ্নটা করার জন্য। প্রশ্নটা আসলে অনেকের মাথার মধ্যে এই কথাটা আসবে, এবং এই কথাটা আমি ক্লাসেও মানুষ আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছি যে দেখো, একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যে মানুষের যে ব্রেন, সেই ব্রেনটা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, ব্রেনটা কিন্তু খুবই ইনোভেটিভ। সো ইনোভেশন এবং ব্রেনের যে আই গেস কি বলবো ওটাকে ক্যাপাসিটি, এটা তো শুধু আমেরিকার জন্য না, এটা পুরো পৃথিবীতেই। সো যারাই ইনোভেট করছে, সো হয়েছে কি যে চীন এবং রাশিয়ার ওদের আন্তর্জাতিক একটা রোল আছে এর ভিতরে, এবং তারা আপনার কোয়ালিফাইড লোকদেরকে হায়ার করছে স্পেসিফিক্যালি এগুলোকে টার্গেট করে। আচ্ছা, আমরা সেরকমভাবে সেরকম ডিফেন্সের দিকে এখনো যুক্তরাষ্ট্রটা আমরা সেভাবে করতে পারিনি। যেমন ধরেন আপনি চিন্তা করেন যে এটাও তো ট্রাফিক। আমরা যেমন ইউনাইটেড স্টেটসে যদি কেউ আসতে চায়, নর্মালি আমরা কি করি, ভিসা নেই, আমাদের পাসপোর্ট থাকতে হবে, আপনাকে ভেরিফাই করতে হবে। কিন্তু ধরেন কেউ যদি আমেরিকার বর্ডারের ভিতরে ইন্টারনেট দিয়ে চলে আসে, এটার কিন্তু কোনো ভেরিফিকেশন হয় না। তো আমার মতে যে এই ধরনের একটা মানে ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে আপনার কে আসছে, তারা কি সত্যি সত্যি মানে এই এই ডেটা বা এই নেটওয়ার্কে আসার জন্য উপযোগ্য কিনা, এইটা আমাদেরকে বিচার করতে হবে। এইটা আমরা এখনো ঠিক মতো করি না। সো মানে এমনি মনে হবে যে আমরা পিছিয়ে আছি হয়তো, কিন্তু আসলে আমরা পিছিয়ে নেই, আমাদের জাস্ট প্রোটেকশনের এফর্টটা এখনো ওই পর্যায়ে যায়নি, এটা আমার মত।
আচ্ছা, নিউ ইয়র্ক থেকে আমরা আরেকজন ফোন করেছেন, কিরণ, হ্যালো।
জি বলছি।
হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমার আমার কথা হচ্ছে যে আসলে আমরা পিছিয়ে আছি এটা আমি মানতে চাই না যুক্তরাষ্ট্র, কারণ এবারে নির্বাচনকে কেন্দ্র করে যেসব ব্যাপার স্যাপার হচ্ছে, এই যে ইমেলের ব্যাপার স্যাপার, যে আমাদের একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মানে যার সাথে বৈরী সম্পর্ক সেই দেশটিকে বারবার আমন্ত্রণ জানাচ্ছে, পরিচিত করছে যে যুক্তরাষ্ট্রের এইসব ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। তো সাইবার অ্যাটাকের ব্যাপারে যুক্তরাষ্ট্র এত বেশি মানে বেসামাল নয়, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ আমাদের এই দেশের মানে এত বড় পদে প্রতিদ্বন্দ্বিতা করেও মানে সবচেয়ে শত্রু বলে মানে পরিগণিত একটি দেশকে বারবার মানে ওয়েলকাম করছে বা মানে মানে ইনসিস্ট করছে যে যারা যেন যুক্তরাষ্ট্রের এইসব ব্যাপারে তারা হস্তক্ষেপ করে বা এইসব মানে 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 দু নম্বরই কাজ করে আর কি। তো আশা করছি এই ধরনের কিছু হবে না, যুক্তরাষ্ট্র এইসব ব্যাপার সামাল দিতে পারবে আমার বিশ্বাস।
আপনার কি আর কোনো প্রশ্ন আছে?
না, আমি আসলে এটাই বিষয়টা ইন্টারেস্টিং আমি শুনছি এবং আপনাদের অনুসরণ উপভোগ করছি, এটা বলে
রাখছি। অনেক ধন্যবাদ কিরণ,
থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, ডক্টর শফিকুর রহমান, আপনি কি বলেন?
আমার যেটা মনে হয় যে এখানে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যাপার রয়েছে। রাজনৈতিক ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা গণতান্ত্রিক দেশ, রাশিয়া চায়নাও আমরা গণতান্ত্রিক বলি, কিন্তু ওই ধরনের গণতান্ত্রিক নয় যেটা আমাদের কনস্টিটিউশনালি এমনভাবে সাপোর্ট করা হয়। যেমন ট্রাফিক মুভমেন্টের কথা বলেছেন, আমাদের এত ওপেন ফ্লো অফ ইনফরমেশন, ওপেন ফ্লো এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এবং অন্য অন্য ইস্যু, আমেরিকা আইনভিত্তিক দেশ, আইনভিত্তিক সমাজ, এদের ভেতরে যে গণতান্ত্রিক যে মূল্যবোধ রয়েছে, এই গণতন্ত্রকে প্রোটেক্ট করতে গিয়ে অনেক রকম রিস্ক এবং অনেক রকম সুযোগ সুবিধা বা এরা অন্যরা নিতে পারে এবং নিচ্ছে, কিন্তু গণতন্ত্রের মূল্যবোধ থেকে আমরা সরে আসব কিনা এবং ওই রকম কন্ট্রোল সোসাইটিতে যাব কিনা, এটা একটা বড় প্রশ্ন যার জন্য আমরা পিছিয়ে নেই। এটা ঠিকই বলেছেন ডক্টর হাসিব এবং যিনি প্রশ্ন করলেন নিউ ইয়র্ক থেকে, কিন্তু এই যে আমাদের সামাজিক অর্থনৈতিক একটা সিচুয়েশন, আমরা কতদূর পর্যন্ত কোন দেশের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করব, তার ভেতরে যে আমাদের গণতান্ত্রিক অনেস্ট এবং ভদ্র এবং একটা মানসিকতা রয়েছে ওয়েস্টার্ন সোসাইটির, আমেরিকান সোসাইটির বিশেষ করে, সেটা কিছুটা বাধা হিসেবে আসছে কিনা সেটা ডক্টর আসিফ হয়তো ভালো বলতে পারবেন, ওনার মানে লিডারশিপের কোনো স্পেসিফিক রোল এখানে আছে কিনা সেটাও একটা প্রশ্ন যেটা আমাদের দেখতে হতে পারে।
এইটা আপনি একটু খুব ভালো কথা বলেছেন যে লিডারশিপের রোলটা কিন্তু সাংঘাতিক। আমাদের একটা জিনিস যেটা হয়েছে যে গত 30-40 বছর ধরে মানে আমরা কিন্তু মানুষকে ওই একটা কোম্পানির যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটের কিন্তু ন্যায্য পরিমাণ আমরা দিচ্ছি না। যে আপনার মানে একটা ক্লাসের লোক সমস্ত প্রফিটটা নিয়ে যাচ্ছে, তাতে হয়েছে কি ইনোভেশন কিছুটা কমে গেছে আমেরিকাতে।
নিশ্চয়ই,
তো আমেরিকা ক্যাপিটালিজমের সবচেয়ে বড় জিনিসটাই হলো যে আমি যে কাজটা করব, আমি যে ইনোভেশনটা করব, সেই কাজ এবং সেই ইনোভেশনের কিছুটা প্রফিট বা কিছুটা ফলাফল আমাকে পেতে হবে, তা নাহলে আমি উৎসাহ পাবো কি জন্য ইনোভেশন করার জন্য। তো হয়েছে কি আপনার এই সমস্ত জায়গায় কিন্তু ধরেন রিটায়ারমেন্ট নিয়ে গেছে, মানুষ ঠিক মতন পয়সা পাচ্ছে না, তাদের স্যালারি পাচ্ছে না, তো এটা একটা বিরাট প্রবলেম।
ডক্টর মেনাস মোমেন,
হ্যাঁ, এই আলোচনা থেকে যেটা বারবার উঠে আসছে আপনার গণমাধ্যম বা সাইবার সিকিউরিটি যা কিছু নিয়ে আমরা কথা বলি না কেন, তার একটা আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট আছে এবং সেটা থেকে কিছুতেই তাকে আলাদা করা যাবে না। এবং আরেকটা কথা, আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন কোর্স পড়াই, আমার বারবার মনে হয় এখন এই আপনার গ্লোবালাইজড বিশ্বে আমরা যখন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলি, অনেক সময় আমরা সবসময় রাষ্ট্রকে ইউনিট হিসেবে ব্যবহার করি, কিন্তু অনেক সময় এটা এটা ঠিক আর তেমন কার্যকরী না। তো আপনার যদি আমরা সাইবার সিকিউরিটির কথা চিন্তা করি, এটা একটা এটা এমন একটা গ্লোবালাইজড ব্যাপার, আপনার রাষ্ট্রের অনেক কিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরেও চলে গেছে। তো সেই ক্ষেত্রে হয়তো চিন্তা করতে হবে নতুন ভাবে এটাকে কিভাবে সিকিউর করা যায়, যেটা একদম সম্পূর্ণ রাষ্ট্রভিত্তিক হবে না, অথবা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটা অন্যরকমের একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে এবং সেই আন্ডারস্ট্যান্ডিং সবাই যাতে সেটাকে অনার করে সেরকম করতে হবে। এখানে কিন্তু আপনার আগের যে সমস্ত এর আগের একজন উল্লেখ করেছেন ভিসা পাসপোর্টের কথা, সেভাবে করে যেরকম করে টেরিটরিকে আপনার সিকিউর করা যায়, সাইবার টেরিটরি কোনোভাবে এভাবে সিকিউর করা যাবে না। এবং এই যে ইন্টার কানেকশন গুলো, এগুলোও কিন্তু ইনোভেশনের জন্য এবং অনেক কিছুর জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর যে আমেরিকার যে গণতান্ত্রিক মূল্যবোধ গুলো আছে, সেগুলো যদি সিকিউরিটির কারণে সেগুলোকে যদি আপনার কম্প্রোমাইজ করতে হয়, সেটাও ভীষণ দুঃখজনক হবে। তাদের হয়তো একদম নতুন ধরনের কোনো কিছু চিন্তা করতে হবে, যেটাতে যেটা সবার জন্য ন্যায্য হবে, আবার সবাই সেটাকে মেনে চলতে আগ্রহী হবে।
ধন্যবাদ। আর আরেকটা ব্যাপার, যে আমেরিকার মূল্যবোধের কথা বলছিলেন মেহনাজ মোমেন, সেখানে তো প্রাইভেসি ইস্যুটাও চলে আসে, তাই না?
হ্যাঁ, অবশ্যই, কিন্তু প্রাইভেসির ব্যাপারটা কিন্তু আমার কাছে মনে হয় এখন অনেক জটিল হয়ে গেছে। এক নম্বর কথা, ওই প্রাইভেসির ইস্যুটা ওটা আসলে আমরা হারিয়ে ফেলেছি, এবং শুধু যে রাষ্ট্রের কাছে হারিয়েছি তা না। আপনি যদি যদি চিন্তা করেন বিভিন্ন রকমের কমার্শিয়াল, যেমন আপনি গুগলে, আপনি এই মুহূর্তে যদি একটা কোনো কিছু আপনি গুগলে খোঁজেন, তার পর মুহূর্তে আপনি অন্য যে কোনো সাইটে যান, আপনি তার অ্যাডভার্টাইজমেন্ট পাবেন, তাই না? মানে আমাদের প্রাইভেসি ওই অর্থে কিন্তু অনেক কম্প্রোমাইজ হয়ে গেছে। তারপরে আরেকটা জিনিস, আপনি যদি নতুন প্রজন্মের কথা ভাবেন, তাদের ডেফিনিশন প্রাইভেসির কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো সেই সেই কারণে আমাদের ডেফিনিশনটা দিয়ে আমরা যেই প্রাইভেসির কথা ভাবছি, সেটা দিয়ে যদি নীতিমালা প্রয়োগ করি, আর নীতিমালা যখন প্রয়োগ করবো, সেটা তো সবচেয়ে বেশি প্রযোজ্য হবে ভবিষ্যৎ প্রজন্মের উপর, তাদের উপর ইম্প্যাক্ট বেশি হবে। তো ওটা হয়তো আর খাটবে না, কারণ এই প্রজন্মের প্রাইভেসির মানে তাদের পারসেপশন, তাদের নিড, তাদের ডিমান্ড কিন্তু একদমই ভিন্ন।
অনেক ধন্যবাদ শ্রোতারা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সাইবার নিরাপত্তা ও সংবাদ মাধ্যমের প্রভাব। আমাদের তিনজন বিশিষ্ট অতিথি রয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে, ডক্টর মেহনাজ মোমেন, ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর মনসুর হাসিব। ইমেলে একজন প্রশ্ন পাঠিয়েছেন, আসলে প্রশ্ন ঠিক নয়, এটা একটা মন্তব্য। নাজিম মাহমুদ লেখেননি কোত্থেকে তিনি এটা লিখেছেন, যাই হোক আমি ফেসবুকে এটা পাঠিয়েছেন, আমি পড়ে শোনাচ্ছি। মিস্টার ট্রাম্প এবং তার সমর্থকরা মনে করেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম তার বিপক্ষে প্রচারণা চালাচ্ছে এবং সংবাদ মাধ্যম নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। এই অভিযোগটা তিনি যখন প্রাইমারিতে তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একটার পর একটা রাজ্যে জিতে যাচ্ছিলেন তখন করেননি। এর প্রধান কারণ হল মিস্টার ট্রাম্প যখন নির্বাচনী দৌড়ে পিছিয়ে পড়েন তখন তার ধৈর্য শক্তি বলে কিছুই অবশিষ্ট থাকে না। তিনি তখন শুধু মিডিয়া কেন পুরো নির্বাচনী ব্যবস্থাকেই ত্রুটিপূর্ণ এবং দুনিয়ার সবাই তাকে হারানোর জন্য গভীর ষড়যন্ত্র করছে বলে নতুন তর্ক বিতর্ক শুরু করেন। ওপেন ডিবেটে ট্রাম্প নির্বাচনী রায় মেনে নেবেন তা বলেননি, বলেছেন তিনি ফলাফল দেখবেন, তারপর তিনি ঠিক কি করবেন, মানবেন কি মানবেন না এমন প্রার্থী আমেরিকা পূর্বে কখনো দেখেনি। ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্বে তিনি বলা শুরু করেছেন নির্বাচনে কারচুপি হয়েছে এমন ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে কোনো প্রমাণ বাঘা রিপাবলিকানরাও পাননি, তাই তারা বলছেন নির্বাচনী ব্যবস্থায় তাদের শতভাগ আস্থা রয়েছে। এমনকি মাইক পেন্স এবং ট্রাম্পের মেয়রও নির্বাচনী ব্যবস্থায় পূর্ণ আস্থা রয়েছে, তাই তারা পরিষ্কার বলেছেন নির্বাচনে হেরে গেলে তা তারা মেনে নেবেন। মিডিয়ার একটা প্রভাব আছে, সে তো থাকবেই, এর চেয়ে শক্তিশালী মাধ্যম আর কি আছে। কিন্তু ট্রাম্প যেসব আপত্তিকর কথা বলেন সেসব মিডিয়া প্রচার করার কারণে যদি নির্বাচন প্রভাবিত হয় তাহলে মিডিয়ার দোষটা কোথায়? আমাদের চোখে মিডিয়ার প্রভাব যে কোনো নির্বাচনী প্রচারণায় থাকবে, প্রার্থীদের ভালো মন্দ নিয়ে মিডিয়া আলোচনা তর্ক বিতর্ক চলবে। ট্রাম্পের মতো একজন বিলিয়নিয়ার অতীতে যেসব কুকর্ম করেছে মিডিয়ার অবশ্যই অধিকার আছে সেসব বিষয়ের অনুসন্ধানী রিপোর্ট পরিবেশনের। এখানে ভোটাররা প্রভাবিত হলে হবে সত্য উদ্ঘাটনে, মিডিয়া নিশ্চয়ই চুপ করে বসে থাকতে পারে না। বেশ লম্বা একটা বক্তব্য দিয়েছেন তিনি নাজিম মাহমুদ। আমি যাচ্ছি ডক্টর শফিকুর রহমানের কাছে।
উনি যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু মিডিয়ার যে ভূমিকা গত 50 বছরে যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজির জন্য হয়েছে এবং কন্টেন্টের জন্য এবং মালিকানা যেমন মিডিয়া কে ওন করে, এই দুটো তিনটে ফ্যাক্টরের জন্য মিডিয়ার অনেক পরিবর্তন হয়েছে। মিডিয়ার যে আমরা সোসাইটি ফর প্রফেশনাল জার্নালিস্টদের চারটে ভ্যালুর উপরে তারা কাজ করে, একটা হলো টেল ট্রুথ, সত্যি কথা বলতে হবে, নিউট্রাল এবং ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, আনবায়াস থাকতে হবে, আর যাদের শক্তি নেই তাদেরকে প্রোটেক্ট করা এবং তাদেরকে সাহায্য করা, তাদের মতামতটাকে উপস্থিত করা, আর শেষটা হচ্ছে অ্যাকাউন্টেবল হতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে। মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিছু নয়, মিডিয়াও একটা বিজনেস, মিডিয়ার বিজনেস সাইডটা, মিডিয়ার কন্টেন্টটাকে গত বিশেষ করে গত 20-25 বছরে অত্যন্তভাবে পরিবর্তন করে দিয়েছে। আপনারা রুপার মার্ডককে দেখতে পান, ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স এবং মুভি থিয়েটার এবং অন্য অন্য জায়গায় একই সাথে বিজনেস করছে। আবার আমরা নিউ ইয়র্ক টাইমসে এবং অন্য অন্য জায়গায় দেখতে পারি যে তারাও বিভিন্ন জায়গায় চলে গেছে, ডিজনি ওন করে ABC এবং GE জেনারেল ইলেকট্রিক ওন করে আপনার NBC এবং NBC সব অন্য অন্য ভায়াকম ওন করে, যারা অন্য অন্য ফিল্ডে বিজনেস রয়েছে। এখন ডক্টর মিনহাজ যেটা বলেছেন যে একটু কমপ্লেক্স হয়ে গেছে, খুব সত্যি কথা, মানে সমস্ত সমাজ এবং গ্লোবাল সোসাইটি এই মিডিয়ার ভূমিকার জন্য যে পরিবর্তন এবং এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল ইম্প্যাক্টটা আবার মিডিয়াকেও যেভাবে করেছে বোথ ওয়েজ, খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে। এবং এটা যে কতটুকু মানে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা ঠিক এখনো বলতে পারি না, কিন্তু গত 2 বছরে এই ইলেকশন ক্যাম্পেইনে বিশেষ করে যে মিডিয়ার রোলটা, আপনারা যদি CNN দেখেন পরিষ্কারভাবে বোঝা যায় যে তারা হিলারি ক্লিনটনের সাথে রয়েছে, MSNBC। আবার যদি আপনারা ফক্স দেখেন তাহলে ক্লিয়ারভাবে বোঝা যায় যে এরা ট্রাম্পের সাথে রয়েছে। এই মতামত, এই সিচুয়েশনটা গত মানে 20-25 বছরে যে পরিবর্তিত হয়ে, এবং ওইটা ওনারশিপের জন্য, এটা বিজনেসের ক্যারেক্টারের জন্য এবং টেকনোলজির জন্য,
কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সাইবার অ্যাক্সেস, যেটা সোশ্যাল মিডিয়ায় ইয়াংরা ভোট দিতে যাচ্ছে, মিলেনিয়ামরা ভোট দিতে যাচ্ছে, তারা অত্যন্তভাবে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। এখন এই সোশ্যাল মিডিয়াটা কি রোল প্লে করছে এটা আমাদের খুব ভালোভাবে দেখতে হবে, এবং লেটলি ওই পিউ সেন্টারে, রিসার্চ সেন্টারে সুন্দর কতগুলো স্টাডি করেছে, তার ভেতরে দেখাচ্ছে যে ইয়াং এবং যারা 32 বছরের নিচে তারা সব খবর পাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, 82% খবর তারা নিচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে।
হ্যাঁ, অনেক ধন্যবাদ। ডক্টর মেহনাজ মোমেন, আপনি এ ব্যাপারে আরো কিছু যোগ করতে চান?
হ্যাঁ, মিডিয়া ওনারশিপের ব্যাপারে আপনি যেটা বললেন সেটা তো আমি সম্পূর্ণভাবে একমত, এবং এটা হয়েছে কিন্তু একটা নীতিমালার পরিবর্তনের কারণে। 2002 সালের আগে পর্যন্ত মিডিয়ার ওনারশিপের একটা সিলিং ছিল, যে এক ব্যক্তি বা এক কর্পোরেশন একটা রিজনে কতখানি মিডিয়া ওন করতে পারে। এখন আর সেই সিলিং নাই, সেই জন্য আপনার 100% মিডিয়া টেকনিক্যালি ওন করা সম্ভব। এবং এই যুক্তরাষ্ট্রে আপনার মোটামুটি 5টি 6টি কোম্পানি আছে যারা 90%-এরও বেশি মিডিয়া ওন করে। হ্যাঁ, আর মিডিয়া সবসময় বায়াস, মিডিয়া ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কতখানি বায়াস তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তারা সেন্সেশনাল নিউজ পছন্দ করে, এবং সেই কারণেই হয়তো ট্রাম্পকে এতখানি তার খবরগুলো মানে এতখানি আপনার প্রায়োরিটি পেয়েছে, এবং প্রাইমারি চলাকালীন, রিপাবলিকান প্রাইমারি চলাকালীন
কিন্তু সত্যি তৈরি করেছে মিডিয়া। আপনারা যদি গত 2 বছরের ওর রোলটা দেখেন, মিডিয়া এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিয়ে এখন ধরা পড়ে গেছে। এখন যে কি করবে তারা মিডিয়া নিজেই জানে না,
যদি দেখেন রিপাবলিকান প্রাইমারি, দ্যাট ওয়াজ ভেরি আনফেয়ার, অন্য সমস্ত ক্যান্ডিডেটদের তাদেরকে কোনোভাবে কভারই করা হয় নাই। অলমোস্ট আপনার 90-95% কাভারেজ পেয়েছে ট্রাম্প, এবং সেই পরিমাণ কাভারেজ না পেলে উনি প্রাইমারিতে জিততেন কিনা সেটা নিয়েও সংশয় আছে।
নিশ্চয়ই,
ধন্যবাদ। একজন প্রশ্ন করেছেন, ইনি অ্যাকচুয়ালি ইমেলে চিঠি লিখেছেন, পম্পা ব্যানার্জি। তিনি লিখেছেন, হিলারি ক্লিনটনের বক্তব্যের আলোকে রাশিয়া কি সত্যি সাইবার সিকিউরিটি হ্যাকের পেছনে আছে? তারা কি আমাদের আসন্ন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিংয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে? এ বিষয়ে প্যানেলিস্টদের কি মতামত? ধন্যবাদ, অনেক ধন্যবাদ পম্পা ব্যানার্জি আমাদের কাছে প্রশ্ন পাঠানোর জন্য। ডক্টর মনসুর হাসি, আপনি কি এই প্রশ্নের উত্তর দেবেন?
আমার একটাই মন্তব্য হলো যে প্যানেলে আমরা যেহেতু ডিরেক্টলি ইনভলভড না ইন ইনভেস্টিগেটিং দিস থিংস, মন্তব্য রাখা খুবই ডিফিকাল্ট, বিকজ এটা আসলে কে করেছে উই ডোন্ট নো।
কিন্তু মানে যেহেতু সাইবার সিকিউরিটির ব্যাপারে আপনি কাজ করেন, এই এখানে কি সম্ভব জানা কারা করে? কারণ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটা গোয়েন্দা সংস্থা
অবশ্যই জানতে পারবেন, তবুও এটা যে একেবারেই গ্যারান্টি তাও ঠিক না, কারণ কোথা থেকে অ্যাটাকটা এসছে সেটাও ফেক করা যায়, এবং যারা সোফিস্টিকেটেড তারা সেভাবেই ফেক করে যে আপনার ধরাটাও খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যে জন্য যারা আপনার এটা নিয়ে গবেষণা করে ঠিক মতন, আপনি যদি ডিরেক্টলি গবেষণা না করেন এর উপরে মন্তব্য দেওয়া খুবই ডিফিকাল্ট। এবং আসলে যেগুলো লিক হচ্ছে এগুলো কি আসলেই কি রিয়েলি এই কন্টেন্টই ছিল, নাকি এই কন্টেন্টগুলোকে চেঞ্জ করা হয়েছে, সেটাও কিন্তু আমরা জানি না। আনটিল উই অ্যাকচুয়ালি এক্সামিন দ্য কন্টেন্ট through forensic analysis, it is সম্ভব না।
আপনি ডক্টর শফিকুর রহমান
ঠিকই বলেছেন, কিন্তু আমার যেটা মনে হয় যে আজকাল যে পরিবেশ, যে অবস্থা তৈরি হয়েছে, এবং আমাদের যে গোয়েন্দা এজেন্সিগুলো 18-17 গোয়েন্দা এজেন্সি সবাই বলছে যে এটা এই সোর্স থেকে, এক জায়গা থেকে এসছে, সেটা যদি হয় তাহলে আমরা যদি তাদের রিসার্চের উপর বা তাদের ইনভেস্টিগেশনের উপরে মানে বিশ্বাস না করি বা ভিত্তি না করি, তাহলে আমাদের নীতিমালা তৈরি এবং এর পরের অ্যাকশন তৈরি, আমরা এরপরে কী করব সেটা একটা প্রশ্ন এসে দাঁড়াবে, এবং এটা হয়তো আমরা ভুল পথে চলব। আমাদের অ্যাকশন লেভেলটা, সেটা হোয়াইট হাউস থেকে হোক, স্টেট ডিপার্টমেন্ট থেকে, পেন্টাগন থেকে হোক, বা CIA থেকে হোক, বিভিন্ন রকম কনফিউজিং মেসেজ হয়তো আমাদের দিতে হবে। একটা সমাজের, একটা দেশের উন্নতির এবং ভবিষ্যতেরই হচ্ছে কনফিডেন্স লেভেলটা কি, বিজনেসেরও তাই। এখন কনফিডেন্স লেভেলটা যদি আমাদের আমেরিকার ভেতরে যেটা প্রশ্নকর্তা করেছেন যে আসলে আমরা ফেস করতে পারবো কি না, ওই কনফিডেন্স লেভেলটাকে যদি আমরা ঘাটিয়ে ফেলি, সরিয়ে ফেলি, তাহলে আমাদের বেশ সমস্যা হবে বলে আমার মনে হয়।
ডক্টর মেহনাজ মোমেন,
আমার কাছে মনে হয় অন্য কোন দেশ যুক্তরাষ্ট্রের ইলেকশনে আপনার কতখানি প্রভাব বিস্তার করতে পারবে, সেটা হ্যাকিং এর মাধ্যমে মানে কতখানি করবে, সেটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ প্রশ্ন না। কারণ আমার কাছে মনে হয় আপনি যদি যুক্তরাষ্ট্রের ইলেকশন ব্যবস্থা দেখেন, যে কোনোভাবে আপনার ইলেকশনকে প্রভাবিত করার অনেক অনেক পথ আছে। যেমন এখন যেগুলো পলিটিক্যাল অ্যাকশন কমিটি, তারা মানে বিপুল পরিমাণে অর্থ ইলেকশনে আপনার ইনভেস্ট করতে পারেন, এবং আমি খুব কনসিয়াসলি ইনভেস্ট শব্দটা ব্যবহার করছি, এবং এই টাকা যে কোথা থেকে আসছে, কে দিচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে, কোনো নীতিমালাই নাই, বা এই 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 যে নীতিমালা আছে
শুধু খোলা নেই, এটা কিন্তু এখন হিউম্যান রাইট হিসেবে, একটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট হিসেবে বলা হচ্ছে যে যে কোনো বড় লোক যে কোনো ক্যান্ডিডেট কে অত টাকা দিয়ে সাপোর্ট করতে পারবে, এটা তাদের একটা বেসিক হিউম্যান ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট স্পিচ। আমি এটা বলছি কারণ টাকাটাকে ভাষা হিসেবে ব্যবহার করছে,
একই আপনার কি বলে রাইট আছে যে কোনো আমেরিকান সিটিজেনের সমান। হ্যাঁ, কাজে এটার এই সমস্ত ব্যাপারে ইলেকশনকে যদি সত্যি আমরা ফেয়ার করতে চাই, কেউ আপনার এখানে এইভাবে অন্যায্য ইন্টারফিয়ারেন্স করতে পারবে না, সেখানে আপনার অনেক বেসিক নীতিগুলোর পরিবর্তন করতে হবে।
নিশ্চয়ই নিশ্চয়ই,
অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সাইবার নিরাপত্তা ও সংবাদ মাধ্যমের প্রভাব। আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আছেন আমাদের সঙ্গে, ডক্টর মেহনাজ মোমেন, ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর মনসুর হাসিম। এবারে আরেকটি প্রশ্ন পশ্চিমবঙ্গ ভারত থেকে করেছেন কুমার শঙ্কর অধিকারী, শক্তিনগর কৃষ্ণনগর নদিয়া থেকে পশ্চিমবঙ্গের। ইনি ইমেইলে প্রশ্ন করেছেন, আমি পড়ছি। এবারের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন বেশ সরগরম, অতিরিক্ত গরম হয়ে উঠেছে এবারের ভোটের আবহাওয়া। মার্কিন ফেডারেল ইলেকশন কমিশনকে এই অবস্থা সামাল দিতে আরও কিছু কঠোর বিধি চালু করা প্রয়োজন, আর তার প্রচার ব্যবস্থার পুরো ভার সংবাদ মাধ্যমকেই নিতে হবে। তাই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সংবাদ মাধ্যমের বড় প্রভাব থেকেই যায়, আর নির্বাচনের সময় প্রশাসনের তরফে উত্তেজনা এড়াতে সোশ্যাল মিডিয়ার সংযোগ বন্ধ রাখা উচিত বলে আমার মনে হয়। এ বিষয়ে অতিথিরা কি বলেন তা জানার কৌতূহল রইল। আমি প্রথমেই যাচ্ছি ডক্টর শফিকুর রহমানের কাছে।
সোশ্যাল মিডিয়াকে বন্ধ করার মতো বা কন্ট্রোল করার মতো আমেরিকায় কোনো আইন নেই, আমেরিকায় কনস্টিটিউশনাল রাইট রয়েছে যেটা গণতান্ত্রিক স্বাধীনতা, এটা থাকতেই হবে। এবং এটাকে আমরা হয়তো অনেক সময় দেখি এটা একটা থার্ড ওয়ার্ল্ড থেকে পার্সপেক্টিভ বা রাশিয়া চায়নার থেকে হয়তো একটা পার্সপেক্টিভ, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের গণতান্ত্রিক মূল্যবোধের যে মানে ভিত্তি রয়েছে সেখানে এই প্রশ্ন করা যাবে না, বা করা যাবে কিন্তু এটার কোনো ফলাফল এটার কোনো ই থাকবে না।
ডক্টর মনসুর হাসিব, আপনি কি বলেন?
আমি আগের প্রশ্ন এবং কতগুলো জিনিস নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনারা হ্যাকিং এর কথা, অনেকগুলো প্রশ্ন এসেছে যে হ্যাকিং কিভাবে বন্ধ করা যায়। আপনি দেখেন যে আমাদের সিস্টেমগুলো এখনো কিন্তু খুবই একটা এনশিয়েন্ট ব্যবহার করছে। আপনার আপনি যদি এখনো আমরা ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করি, ইউজার আইডি পাসওয়ার্ড এর মতো এত উইক সিস্টেম কিন্তু আর কি কোনো নাই। অনেক রকম অ্যাডভান্স সিস্টেম আছে যেটা দিয়ে আপনি আপনার ডেটা অ্যাক্সেস করতে পারেন এবং এটা অনেক সিকিউর হবে। মুশকিল হচ্ছে যে এই যে যতগুলো হ্যাকিং হয়েছে বেশিরভাগই কিন্তু হয়েছে ওই কারো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওরা নিয়ে সেইটা দিয়ে তারপরে আপনার সমস্ত ডেটা বের করে নিয়ে এসছে। তো এই সিম্পল জিনিসটা যদি আমরা চেঞ্জ করতে পারি ওটা কিন্তু অনেক ইম্প্রুভ করবে জিনিসটাকে। আমি তো এই ব্যাপারে খুব প্যাশনেটলি বলি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো কেউ মানে এত কমপ্লেক্স করা হয়েছে যে কেউ মনে রাখে না, সবাই লিখে রাখে, তারপরে এটা হ্যাকিং করা খুবই সহজ হয়ে যায়, কারণ আজকাল আপনার ওই সিস্টেম বেরিয়ে গেছে যেখানে আপনার কি স্ট্রোকগুলো সমস্ত মনিটর করা হয়। আপনি যখন কোনো হোটেলে গিয়ে পাসওয়ার্ডগুলো টাইপ করেন তো ওটা কেউ
থেকে যায়,
হ্যাঁ নিয়ে নিতে পারে, তো নিয়ে তারপরে ওটা নিয়ে আপনার আপনি কি হই সে আপনার সমস্ত ডেটা নিয়ে নেবে। তো এটা তো হ্যাকিং এর কোনো কৃতিত্ব না, এটা কৃতিত্ব হলো যে আমরা এত উইক সিস্টেম ব্যবহার করছি সেটার জন্য।
কিন্তু এখানে এখানে একটা জিনিস হলো যে এই যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে বা ই করেছে, ওখানে কিন্তু চার পাঁচটা ছটা সিস্টেম ছিল, তারপরেও কিন্তু ঘটনা ঘটেছে। তো এখানে আরেকটা জিনিস যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে ম্যানেজারদের বা যারা সুপারভাইজার বা লিডারশিপ তাদের পার্সোনাল অনেস্টি এবং ইন্টিগ্রিটি,
এটা একটা বড় ফ্যাক্টর দিয়েছেন, রাইট? ইনসাইডার থ্রেড, যেটা
ইনসাইডার ট্রেডিং, ইনসাইডার ইনফরমেশন প্রসেস করা, আমরা উইকিলিক্স দেখছি, আমরা রাশিয়ায় গিয়ে পালিয়ে রয়েছে আমাদের আমেরিকান সিটিজেন, তো এই যে সিচুয়েশন একটা তৈরি হচ্ছে এখন, এটার থেকে এটাকে খালি ক্রাইম বলে আমরা ছেড়ে দেব নাকি এটা আন্তর্জাতিক লেভেলে ইউনাইটেড নেশনস এর ITU-তে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের আন্ডারে এমনভাবে একটা এই যে গ্লোবাল ইস্যু হিসেবে আমরা যেটা ক্লাইমেট ইস্যু দেখছি, 200 দেশ একসাথে হয়ে সিদ্ধান্ত নিচ্ছে, এই ব্যাপারেও এই ধরনের একটা আন্দোলন, এই ধরনের একটা অ্যাওয়ারনেস আমাদের সারা গ্লোবাল সোসাইটিতে হওয়া দরকার।
জি, এই ব্যাপারে আমি একেবারে একমত।
আচ্ছা
আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গ এখানে যোগ করতে চাই ইলেকশনের ব্যাপারে। হ্যাঁ, আমেরিকার ইলেকশন সিস্টেম কিন্তু ন্যাশনাল না, ফেডারেল ইলেকশন কমিশন আছে এবং তাদের কিছু নীতিমালা আছে, কিন্তু ইলেকশন, কিন্তু ইলেকশনের দায়িত্বটা স্টেটের এবং বেশিরভাগ দায়িত্ব কিন্তু আলাদা আলাদা কাউন্টি করে, সেই জন্য আপনার ফেডারেল ইলেকশন কমিশনের পক্ষে তাদের আসলে ক্ষমতা অনেক কম। ইভেন আপনার বিভিন্ন রকমের যে ব্যালট ডিজাইন হয় সেটা কিন্তু কাউন্টির, আপনার কাউন্টির দায়িত্ব, তারপর কোন কাউন্টিতে কতগুলো মেশিন থাকবে, কত টাকা তারা ব্যবহার করতে পারবে এটা তারা ঠিক করবে, যে কাউন্টির আপনার পরিমাণ মতো অর্থ থাকে না তখন স্টেট সেই কাউন্টিকে টাকা দেয়, কাজে এই সমস্ত ক্ষেত্রে আমরা সেখানেও কিন্তু একটা অনেক সময় বৈষম্য লক্ষ্য করি, যেমন যে সমস্ত কাউন্টি যারা যাদের অর্থ অর্থাভাব থাকে তারা অনেক সময় অনেক ভালো মেশিন আপনার কম্পিউটার এইডেড যে টেকনোলজি তারা সেগুলো কিনতে পারে না বা তারা অনেক কম সংখ্যক মেশিন কিনে, তো এগুলো কিন্তু এগুলোর অনেক 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 কারণ আছে, তার মধ্যে একটা স্ট্রাকচার কারণ আপনার আমেরিকার ইলেকশন স্টেট ভিত্তিক, ইভেন কাউন্টি ভিত্তিক, কাউন্টির অ্যাকচুয়ালি ফেডারেল গভর্নমেন্টের থেকে কাউন্টির বেশি ক্ষমতা ইলেকশনের নীতিমালা চেঞ্জ করার জন্য, সেইটাও একটা কারণ যে আপনার একটা ইউনিফর্ম নীতি প্রণয়ন করা রাজনৈতিক কারণে আর কি, স্ট্রাকচারাল কারণে সেটা সম্ভব না।
অনেক ধন্যবাদ।
এখানে আমি একটু অ্যাড করি, ডক্টর হাসিব যেটা বলেছেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ইউজার, এটা যদি হ্যাক করার কেউ ইচ্ছে করে তা লোকাল লেভেলেও হ্যাক করতে পারে। এখন লোকাল লেভেলে হ্যাক করলে, এখন আমরা যে ইলেকশন দেখেছি মাত্র 4টা স্টেটে, সেই আমাদের 50টা স্টেটের ভেতরে, অঙ্গরাজ্যের ভেতরে 4টা স্টেটে সেই ইলেকশনটা থেমে গেছে। এখন হিলারি ক্লিনটন আর ডোনাল্ড ট্রাম্প দুজনই এই 3টে স্টেট 4টে স্টেটের ভেতরে গত 3 মাস যাবৎ ঘুরছে এবং আগামী 14 দিন ঘুরবে।
আচ্ছা, আমাদের না সময় শেষ হয়ে আসছে, তো আমাদের আরো কিছু কলার আছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই আগে। হ্যালো,
আমি হাসানুজ্জামান সাকি, প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকার অ্যাসোসিয়েট এডিটর এবং বাংলাদেশের যমুনা টেলিভিশনের ইউএস করেসপন্ডেন্ট। আজকের আলোচনার যে বিষয়বস্তু সাইবার অ্যাটাক, এটা নির্বাচনকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। আমরা দেখেছি যে কয়েকদিন আগেই আমেরিকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, ইন্টারনেট বেসড কোম্পানিগুলোতে সাইবার অ্যাটাক হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে, নেটফ্লিক্সে হয়েছে, অ্যামাজন এবং টুইটার সহ আরো অনেক প্রতিষ্ঠানগুলোতে হয়েছে। তার আগে আমরা দেখেছি যে ডেমোক্রেটিক যে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন, তার ক্যাম্পেইন যে অনলাইন যে ওয়েবসাইট, সেখানেও কিন্তু তার অফিসেও কিন্তু সাইবার অ্যাটাক হয়েছে। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং খুবই এটি চিন্তার বিষয় যে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের সাইবার অ্যাটাক ভবিষ্যতে আর কোথায় কোথায় ঘটে এবং তাতে করে নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়ে কিনা, দেশের রাষ্ট্র ব্যবস্থা, দেশের সরকারের উপরে কোনো ধরনের প্রভাব পড়ে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে। তো আমি যে বিষয়টি আমার কাছে মনে হচ্ছে যে আমি গত কয়েকদিন আগে সারাদিন আমি দেখেছি যে সিএনএন এ সেটি প্রচার হয়েছে, সাইবার অ্যাটাকের বিষয়ে প্রচার হয়েছে, কিন্তু মিডিয়া এখানে সাইবার অ্যাটাক হওয়ার পর মিডিয়া এখানে কিভাবে ভূমিকা পালন করতে পারে এটি কিন্তু একটি প্রশ্ন। মিডিয়া শুধুমাত্র তথ্য দিতে পারে জনগণকে, কিন্তু জনগণকে তারা কিভাবে সতর্ক করবে এবং জনগণই বা সাইবার অ্যাটাককে কিভাবে মোকাবেলা করবে এবং মিডিয়ার কি ভূমিকা সেটি কিন্তু একটু জটিল, এবং আমি এক ধরনের দ্বিধাগ্রস্ত যে মিডিয়া এখানে আসলে প্রচারের বা তথ্যগত প্রচার প্রচারণার বাইরে কি ধরনের ভূমিকা রাখতে পারে, এই বিষয়টি আমি নিজেই প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে।
উনি বোধহয় বলতে চাইছেন যে আরো কি ঘটতে পারে এবং মিডিয়ার কি ভূমিকা লোকজনকে সচেতন করার ব্যাপারে, আমার যেটা মনে হলো। ডক্টর মনসুর হাসিব
জি, সো মিডিয়া অনেক কিছুই করতে পারে। সো মিডিয়া একমাত্র নিউজগুলো না দিয়ে আপনার সলিউশনগুলোও দেওয়া উচিত। যেমন ধরুন অনেকগুলো মিডিয়া এখন, যেমন আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি যেখানে কতগুলো ম্যাগাজিন আমার ছাত্র ছাত্রীদের কাছ থেকে তারা আর্টিকেল তারা ছাপাবে। তো তাতে হয়েছে কি যে ধরেন মানুষদের কাছ থেকে প্রশ্ন আসছে যে আমি এটা কিভাবে করব। তো আমার মনে হয় এরকম সাইবার সিকিউরিটির উপরে অনেকটা ওই অ্যানল্যান্ডার্স এর কলামের মতন করা উচিত নানান নিউজ পেপারে, যাতে মানুষের শুধু প্রশ্ন না প্রশ্নের উত্তরগুলো যাতে অনেকে দিতে পারে। এবং এখন তো জ্ঞান তো অনেক হয়ে গেছে এবং একজনের পক্ষে এগুলো সম্ভব না। সো কাজেই যত মানুষকে এটার ভিতরে এনগেজ করা যায় তত ভালো, বিকজ আমার মতামতে সাইবার সিকিউরিটি ইজ নট আ ওয়ান ব্রেন স্পোর্ট। আপনি যত ব্রেন এটার মধ্যে এনগেজ করতে পারবেন তত বেটার হবে। এই জন্য আমি এই
ডক্টর হাসিব আমাদের আরেকজন সময় যেহেতু এত কম এখন আমাদের আরেকজন প্রশ্ন করছেন, তার প্রশ্নটা এটাই শেষ প্রশ্ন হবে। হ্যালো,
আমি আরফাত খান নিউইয়র্ক থেকে বলতেছি।
বলুন,
আমার প্রশ্ন হচ্ছে অ্যাপল, মাইক্রোসফট, গুগল সহ বড় বড় কোম্পানিগুলো আমেরিকায় অবস্থিত, তারপরও আমেরিকা কেন সবাইকে সাইবার নিরাপত্তা দিতে পারতেছে না? কিছুদিন আগেও হিলারি ক্লিনটন সহ বিশ্বের অনেক বড় বড় কোম্পানি আমেরিকার তাদের সার্ভার হ্যাক হয়েছে,
এরাও গুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি। তো সবার সব কোম্পানিরই নিজস্ব ডেটা, নিজস্ব সিস্টেম তাদেরকে নিজেরা প্রোটেক্ট করতে হবে, এটা তো গভর্নমেন্ট দিতে পারছে না। তো এটি হচ্ছে তফাৎ। তো আর যেটা আমি বলছিলাম যে মুশকিল হয়েছে যে কোম্পানিরা অনেকে মানুষ ঠিক মতন হায়ার করছে না। যেমন টার্গেটের কথা বলেন, টার্গেটে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ছিল না, তাদের কোনো ওই ইনসিডেন্ট হলে যে তারা কি করবে সেটার ব্যাপারে কোনো ইয়ে ছিল না, হোম ডিপো কোনো সিকিউরিটি অফিসার ছিল না। এরকম আপনি দেখবেন নানান নানান কোম্পানিতে কিন্তু ওই বেসিক স্কিলসটাই নাই এই সাইবার অ্যাটাকগুলো এবং স্ট্র্যাটেজি ঠিক করার মতো লোক, এটা না করলে তো হবে না।
ডক্টর মেহনাজ মোমেন,
আমি খালি একটা কথা বলতে চাই, যখন আপনার গভর্নমেন্টের বা এরকম পলিটিক্যাল ইনফরমেশন রিভিল হয় তখন সেটা নিয়ে আমাদের এত প্রশ্ন যে এটা দিয়ে কি ইম্প্যাক্ট হবে, কিন্তু আপনি যদি চিন্তা করেন রাষ্ট্র তো একই কাজ করেছে, রাষ্ট্র তো আমাদের ইমেল দেখেছে এবং এখনো দেখে চলছে, সেটাও কিন্তু একই রকমের বড় অপরাধ। এবং আপনি যদি চিন্তা করেন অনেক বেশি মানুষের ক্ষেত্রে অনেক ধরনের ইনফরমেশন, প্রাইভেট ইনফরমেশন, মেডিকেল ইনফরমেশন, সেগুলো কিন্তু করেছে। আপনার গণমাধ্যমের কাজ শুধু ইনফরমেশন দেওয়া না, সেই ইনফরমেশনটাকে এমন ভাবে ফ্রেম করা, এমন ভাবে দেওয়া যে যেটা আপনার মিনিংফুল হয়। কিন্তু গণমাধ্যম কি করছে, আপনার ইনফরমেশন গুলোকে যখন আসছে তখন আলাদা আলাদা ভাবে এটাকে ছোট ছোট ইস্যু হিসেবে উপস্থাপন করছে, কিন্তু এটা কিন্তু প্রাইভেসির যে ভায়োলেশনের কথা আমরা বলছি, যেটা রাষ্ট্রের যেমন এই নিরাপত্তা দরকার তেমনি সাধারণ নাগরিকেরও কিন্তু এই নিরাপত্তা দরকার আছে। কাজে একদিকে এই নিরাপত্তা থাকবে না আরেক দিকে থাকবে এটা আশা করা যায় না।
ডক্টর শফিকুর রহমান,
আমি আবার যাব গণতান্ত্রিক মূল্যবোধের ওখানে গিয়ে বলবো যে আমেরিকান সোসাইটি অনেক ওপেন সোসাইটি, এখন আমরা সবাই খবরগুলো খুব ইনস্ট্যান্টলি পেয়ে যাই এবং রেডিও টেলিভিশন যেভাবে প্রজেক্ট করে, যেটা হয়তো রাশিয়ায় করে না, চায়নায় করে না, অন্য জায়গায় করে না,
কাজে ছোটখাটো যদি একটা হ্যাকিং হয় আমরা সাথে সাথে ওটা জানতে পারছি এবং ওটাকে বড় আকারে আমরা ওটাকে প্রজেক্ট করছি, যেটা হয়তো অন্য সোসাইটিতে জার্মানিতে ফ্রান্সে হয়তো ইংল্যান্ডে মানে আমরা এখান থেকে জানতেই পারি।
সত্যি দুঃখিত, আমাদের আপনাকে থামাতে হচ্ছে, আমাদের হাতে একেবারেই আর সময় নেই। ডক্টর মেহনাজ মোমেন, ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর মনসুর হাসিব, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
আফগানিস্তানের ঘোর প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী সমর্থিত বাহিনী মঙ্গলবার রাতে অন্তত 30 জন অসামরিক লোককে অপহরণ করবার পর হত্যা করেছে। শিয়া হাজারা অধ্যুষিত পর্বতময় অঞ্চলে ইসলামিক স্টেটের এটি প্রথম অভিযান। এতদিন পূর্ব নানগারহার প্রদেশে এবং পাকিস্তানের সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় সীমাবদ্ধ ছিল তাদের কর্মকাণ্ড। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করবার দাবি জানিয়েছে আফগান সরকারের কাছে। এদিকে সোমালিয়ার বড় শহর পুন্টল্যান্ডের দখল নিয়েছে ইসলামিক স্টেট সমর্থিত জঙ্গিরা। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, জঙ্গিরা বুধবার বোসাসো শহরের 90 মাইল পূর্বে কান্দালা হয়ে পুন্টল্যান্ডে আসে। কোনো প্রকার বাধা ছাড়াই পুন্টল্যান্ডের প্রশাসনিক বিভাগের কর্মীরা শহর ছেড়ে নিরাপদে চলে গেছেন। শহরের এক অধিবাসী বলেছেন, অন্তত 60 জন যোদ্ধা শহরে প্রবেশ করে পুলিশ স্টেশন এবং অপর একটি ভবনের ওপর পতাকা উড়িয়েছে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের সিরিয়া নীতির কারণে আরেকটি যুদ্ধ ঘটবে। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের উচিত শুধুমাত্র আইসিসের উপর ফোকাস করা, সিরিয়া নয়। হিলারি ক্লিনটনের কথা শুনলে আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে হবে। এদিকে ক্লিনটনের প্রচারণা দলের পক্ষ থেকে ট্রাম্পের সমালোচনা করে বলা হয়, তাকে সমর্থন দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি চান বাশার আল আসাদ ক্ষমতায় থাকুক। ইসলামিক স্টেটের কাছ থেকে ইরাকের উত্তরের শহর মসুলের দখল পুনঃপ্রতিষ্ঠার লড়াই থেকে শুরু করে এ পর্যন্ত শহরের 10,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এক বিবৃতিতে বলেছে, সপ্তাহখানেক আগে ইরাকি, কুর্দি, সুন্নি এবং শিয়া যোদ্ধারা মিলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সমন্বিত যুদ্ধ শুরু করে। গত সপ্তাহে জাতিসংঘ হুঁশিয়ার করে দিয়ে বলেছে, যুদ্ধ শেষ হওয়া নাগাদ প্রায় 2 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ আমলে না আনবার অভিযোগ করেছে গাম্বিয়া। দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির মতো গাম্বিয়া আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেদেরকে তুলে নিয়েছে। ফ্রান্সের ক্যালাইস শহরের কাছে শরণার্থী শিবিরে শরণার্থীদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রতিবাদে তারা ওই শিবিরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে জঙ্গল নামে পরিচিত শিবিরটির বড় অংশ বুধবার আগুনে পুড়ে যায়। এতে অন্তত 1 জন অভিবাসী আহত হন এবং 100 জন শরণার্থীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ওই ক্যাম্পে 6 থেকে 8,000 শরণার্থী রাখা হয়। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করবার লক্ষ্যে গত সপ্তাহে দেশে গণভোটের প্রয়াস বাতিল করে দেওয়ায় বিরোধী দলীয় নেতা সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। দুই পক্ষই একে অপরকে সামরিক অভিযান পরিচালনা করবার অভিযোগ করেন। এদিকে এক জাতীয় জরিপে দেখা যায় 75% মানুষ মাদুরোকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পক্ষে রায় দিয়েছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করবার হুমকি দিয়েছেন। বুধবার টোকিওতে এক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় দুতার্তে বলেছেন, তিনি চান ফিলিপাইন আগামী অন্তত 2 বছর সেনা উপস্থিতি মুক্ত দেশ থাকুক। ফিলিপাইনের দক্ষিণাংশের দ্বীপ মিন্দানাওতে সন্ত্রাস প্রতিরোধে সহায়তা করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের খুব অল্প সংখ্যক সেনাই রাখা হয়েছে সেখানে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রিগিস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.